আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দয়ায় আরেকটি বার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আপনারা জানেন ওলি আল্লাহ এর স্মরণে। জি হ্যাঁ, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শিকার সৌভাগ্য হবে। বিশেষ করে আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের ওলি, এনাদের জীবনী সম্পর্কে, এনারা কিভাবে নিজেদের জীবন অতিবাহিত করেছেন, কিভাবে এনারা আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন, কিভাবে এনাদের নিজের জীবনকে অতিবাহিত করে এত দামি হয়েছেন যে এনারা ইন্তেকাল হয়ে যাওয়ার শত বছর পরেও দেখা যায় এনাদের আলোচনা তাস্কিরা আমাদের মতো গুনাহগার বান্দারা করে গুনাহের মাগফিরাতের মাধ্যম হয়ে যায়। তাই অবশ্যই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শিকার সৌভাগ্য নসিব হবে। অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছি দর্শক, এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামত বারকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রতিটা কিতাব রিসালার প্রতিটা পৃষ্ঠায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি বর্ণনা করে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে তুলে ধরব যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা এটা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গুনাহ মাফের, গুনাহ মাগফিরাতের একটি মাধ্যম কিন্তু দরুদ শরীফ পাঠ করার মধ্যেও রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানের মধ্যে মোবাইল লিগে দাওয়াত ইসলামী। আমার ডান পাশে রয়েছে আমাদের নাসির মাদানী। হুজুর, হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ হুজুর, শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে। এবং অপর মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সেলিম হুজুর উপস্থিত রয়েছে। হুজুর আপনাকেও শুভেচ্ছা। ইনশাআল্লাহ আজকে আপনার থেকে প্রথমে নাচ শরীফ শুনবো, ইনশাআল্লাহ আমার হুজুর থেকে মোবাইল লিগ দাওয়াত ইসলামী হিসেবে আমার সাথে উপস্থিত রয়েছেন। ইয়ার থেকে মাদানী ফুল আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটিও শুনবো। তো আসুন প্রথমে একটি কালাম বা নাথ শরীফ দিকে আজকে হুজুর আমাদের প্রথমে কি শোনাই এটা অ্যাড করবো আমাদের অনুষ্ঠানের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা صلي على محمد صلي على حبيبنا صلي কীমা সলে
جبھی میں ری ہو سنگ در تمہارا یا رسول اللہ، جبھی میں ری ہو سنگ در تمہارا یا رسول اللہ، جبھی میں رسول اللہ، یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ، یہی ہے ایک جینے کا سہارا رسول اللہ، زمانہ چھوٹ جائے روٹ جائے کچھ نہیں پرواہ، زمانہ چوٹ جائے روٹ جائے کچھ نہیں پرواہ، نہ چھوٹے ہاتھوں سے دامن تمہارا یا رسول اللہ، چھوٹے ہاتھوں سے دامن تمہارا یا رسول اللہ، جبھی میں ری ہو سنگ در تمہارا یا رسول اللہ، بروزے حشر میری اسی یقین لاج رکھ لینا، بروزے حشر میری اسی یقین کی لاج رکھ لینا، تمہارا ہو تمہارا ہو تمہارا یا رسول اللہ، تمہارا ہو تمہارا ہو تمہارا یا رسول اللہ، جبھی میری ہو سنگ در تمہارا یا رسول اللہ، یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ.
ماشاء اللہ ماشاء اللہ، اللہ پاک قبول کروک آمدے شکل کے، প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় মদিনার সত্যিকারতে মহব্বত আমাদের অন্তরে নসিব করুক, আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের সেলিম হোসেন থেকে আমাদের নাজ শরীফ শোনার সৌভাগ্য অর্জন হলো এবং মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের মোহাম্মদ শুয়াইব ভাই। মাশাআল্লাহ হুজুর, আপনাকে শুভেচ্ছা আমাদের সব পক্ষ থেকে। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আমাদের সব ভাই থেকেও ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আমাদের অনুষ্ঠানের মধ্যে নাত শরীফ বা কালাম মানকাবাত অ্যাড করবে ইনশাআল্লাহ। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে মাশাআল্লাহ মহান এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলীনার আলোচনা করা সৌভাগ্য অর্জন করবো আমরা, সেটি হচ্ছে হযরত ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ডান পাশ থেকে শুরু করব আমাদের নাসির মদিনা হুজুর থেকে। হুজুর, আজকে প্রথমে আমাদের যে বিষয় নেওয়া হয়েছে হযরত ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো প্রথমে ইনার পরিচিতি সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি হুজুর।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমত আপনাকে শুকরিয়া, শুভেচ্ছা।
আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে মাশাআল্লাহ। আসলে আজকে যে বুজুর্গ রহমতুল্লাহ তাআলার আলোচনা, হযরত সাইয়্যিদ ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলার, আসলে মাশাআল্লাহ ওটা ইনাদের নাম নিলে আমাদের ধ্যানের মধ্যে এটা চলে আসে
জি,
যে ইনারা অনেক অনেক বড় আল্লাহর বলি ছিলেন।
সুবহানাল্লাহ।
আমাদের প্রোগ্রামের নাম তো এটা যে বলি আল্লাহর স্মরণে
স্মরণে জি,
ইনাদের নামটা নিলে আল্লাহর বলিদের স্মরণ চলে আসে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইসলামের মধ্যে চারটা সর্বশ্রেষ্ঠ মাজহাব রয়েছে।
সুবহানাল্লাহ।
চারটা সর্বশ্রেষ্ঠ মাজহাবের মধ্যে অন্যতম একটা মাজহাবের নাম হচ্ছে শাফেঈ মাজহাব।
সুবহানাল্লাহ।
আর ওই শাফেঈ মাজহাবের পেশওয়া যিনি ইমাম, তার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ রহমতুল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অর্থাৎ আমাদের প্রসিদ্ধ যেটা নাম ইমাম শাফেঈ, ইনার আসল নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ রহমতুল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ।
তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার এত বড় আল্লাহর ওলি ছিলেন, মাশাআল্লাহ, মানে অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ইলুমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, রিয়াজতের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রে। কিতাবের মধ্যে ইনার বিষয়ে অনেক বিশেষভাবে আলোচনা করা হয়েছে।
আচ্ছা, মাশাআল্লাহ।
তো তার মধ্যে থেকে ইনশাআল্লাহ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে কিছু না কিছু আমরা ফয়েজের কথা অর্জন করবো
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
হযরত সাইয়্যিদুনা ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে
জি
তিনি ফিলিস্তিনের একটা গ্রামের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন।
ইনার সুবহানাল্লাহ,
ইনার আম্মা জানার নাম ছিলেন হযরত সাইয়্যাতুনা ফাতিমা বিনতে আব্দুল্লাহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইনার জন্মগ্রহণটা ছিল একটা ইশারা।
আচ্ছা।
অর্থাৎ ইনি জন্মগ্রহণের পূর্বে
জি
ইনার আম্মা জান হযরত সাইয়্যাতুনা ফাতিমা বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহা স্বপ্ন দেখলেন।
আচ্ছা, কি স্বপ্ন দেখলেন?
এভাবে স্বপ্ন দেখলেন যে ইনার পেট মুবারক থেকে একটা বৃহস্পতি নামক একটা গ্রহ বের হয়ে তা শহরের চারিদিকে ছড়িয়ে পড়েছে।
সুবহানাল্লাহ।
আলোক উজ্জ্বল করে ফেললো।
আচ্ছা।
এই স্বপ্নটা ব্যাখ্যাকারীর কাছে যখন ব্যাখ্যা জানতে চাইলেন, তখন ব্যাখ্যাকারী বললেন যে আপনাকে মুবারকবাদ যে আপনার গর্ভ দিয়ে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যা যিনি মিশরের, যার ইলমের ধারা মিশরের কানায় কানায় পৌঁছে যাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওখানে যেখানে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিল না
জি,
আপনার সন্তানের কারণে আল্লাহ তাআলা ওই স্থানের মধ্যে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবে।
সুবহানাল্লাহ, সুবহান। জন্মের আগে সুসংবাদ
জি, জন্মের আগে সুসংবাদ। এখন একটু মাপা যায় ইনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ তাআলার দরবারে কত বড় মকবুল ছিলেন।
সুবহানাল্লাহ।
এর সাথে আরেকটা আমরা ফজিলত, এরকম জন্মগ্রহণের ক্ষেত্রে ইনার যেটা বংশধারা ছিল,
আচ্ছা,
ইনার বংশধারাটা তো সর্বশ্রেষ্ঠ বংশধারা আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো ওনার বংশধারাটা উপরে যেতে 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 ইমরান আব্বা, আবার উপর দাদা, এর উপর উপরে যেতে যেতে আমার নবীর বংশের সাথে মিলে গিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অর্থাৎ এভাবে বলা যায় ও হযরত সাইয়্যিদ ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলা এক পর্যায়ে গিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের মধ্যে শামিল হওয়ার সৌভাগ্য হয়েছে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তো আমরা ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলার নাম অনায়াসে নিয়ে নিই। কিন্তু আসলে ইনাদের ত্যাগ কি এরকম ছিল, ইনারা ইবাদত কিরকম করেছে, কেন এত প্রসিদ্ধ? আজকে আমরা 1443 হিজরিতে বসে না ইনাদের আলোচনা শুনছি, মাদিনী
ছিল উঁচু বংশের, মাশাআল্লাহ ইনি লোক
উঁচু বংশের ছিল, শুধু বংশ থাকার শর্তেও ইনি সম্পূর্ণ না, বংশ তো আলহামদুলিল্লাহ ছিল, সাথে সাথে তিনি নিজের প্রচেষ্টায় কিছু এমন কিছু কাজ করে গিয়েছেন যার কারণে আজকে আপনি আমি ইনাকে স্মরণ করছি
আলহামদুলিল্লাহ।
ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা ইনার ফজিলতের ক্ষেত্রে এটা বলা যায়।
জি,
একবার এক বুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি সবরে কথা জিজ্ঞাসা করে ইনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার কিছু স্বপ্ন আমাকে বর্ণনা করুন। তিনি এক ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা নিজের একটা স্বপ্ন বয়ান করলেন যে একবার আমি স্বপ্ন দেখলাম যে মসজিদে হেরামের মধ্যে হযরত সাইয়েদনা আমার আলিউল মুরতাদা চতুর্থ খলিফা,
জি,
হযরত সাইয়েদনা শের খুদা করম আলী করমুল্লাহ তাআলা ওয়াজাহুল করিম এর জিয়ারত লাভে আমি ধন্য হলাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তিনি আমাকে যখন জিয়ারত দিলেন আমি তা ইনার দিকে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ইনার সাথে কোলাকুলি করলাম, মুলাকাত করলাম, সাক্ষাৎ করলাম, হাতে মুসাফাহা করলাম এবং আদব সহকারে ইনার ফয়জ বরকত অর্জন করলাম।
সুবহানাল্লাহ সুবহান।
এবং ইনি খুশি হয়ে নিজের হাত মুবারক থেকে আংটি মুবারক খুলে,
আচ্ছা,
ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা বলতেছেন আমাকে পরিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
খুশির বিষয় হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা এই ঘটনাটা যখন পরবর্তীতে দেখার পর যখন কোনো ব্যাখ্যাকারী তাবির মুআব্বিরকে যখন জিজ্ঞেস করলেন
এটার ব্যাখ্যা সম্পর্কে,
জি, যখন জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন হে ইমাম শাফি আপনাকে সুস্বাগতম।
সুবহানাল্লাহ।
এই জন্য যে আপনার এই মসজিদে হারামের মধ্যে আমার মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করা জাহান্নাম থেকে মুক্তির একটা ইশারা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হে ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, হযরত সাইয়েদনা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাত মুসাফা করা এটা আপনার কিয়ামতের দিন হিসাবের নিকাশের সময় নিরাপত্তার একটা ইশারা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আরেকটা মজার বিষয় হচ্ছে মুআব্বির বললেন, তাবিরকারী স্বপ্নের ব্যাখ্যাকারী, যে হে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার হাতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে ইলমের সমুদ্র বলা হয়েছে, অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাইছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা।
সুবহানাল্লাহ।
আমি ইলমের একটা শহর,
জি জি,
ওই শহরের দরজা হচ্ছে মাওলানা আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহু। সুবহানাল্লাহ।
ওই শহরের বিস্তারিত আল্লাহর রাসূল জানবে কত বড়।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অনির্দিষ্ট কোনো সীমা নেই।
ওই শহরের দরজা যদি আমার মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, ওই ব্যাখ্যাকারী বললেন হে ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার হাতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার হাত মুবারক থেকে আংটি বের করে পরিয়ে দেওয়ার এটার একটা ইশারা হচ্ছে যে আপনার এমন প্রসিদ্ধ হবে ইলমের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, জ্ঞান প্রসারের ক্ষেত্রে, এমন ইলমের ক্ষেত্রে প্রসিদ্ধিতা লাভ হবে যে যেরকম প্রসিদ্ধি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাহু দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
শেষ পর্যন্ত এমন হলো আজকে আমরা বসে ইনার আলোচনা করছি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আসলে আমরা ধন্য,
সুবহানাল্লাহ,
যেখানে ইনদা যিকরি সলিহিন তানজিলুর রহমা, যেখানে আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা হয় সেখানে অবশ্যই আল্লাহ তাআলার রহমত অঝুর দ্বারা বর্ষণ হতে থাকে।
সুবহানাল্লাহ। আসলে কত শান ও মান যে ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে স্বপ্নের মধ্যে একটা সাক্ষাৎ, এমনকি নিজের আন্টি মুবারক পরিয়ে দেওয়া, আল্লাহু আকবার, জ্ঞানের সাগরের কিছু টুকরো ঢেলে দেওয়া আর কি, হ্যাঁ, সুবহানাল্লাহ, কেমন শানমান। আল্লাহ তাআলা হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলার সদকায় আমাদেরকেও বিনা হিসেবে মাগফিরাত দান করুক। ইনারা যেভাবে ইলমের সাগরে ডুবে গিয়েছিলেন, ইলমের দিন শিকার জন্য নিজের জীবনকে অতিবাহিত করেছেন, সেভাবে আমাদেরও মন মানসিকতা করার তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ। সে সম্পর্কে আরও বিশ্লেষণ আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের অপর মোবালিকে দাওয়াত আছে আমাদের সেলিম হুজুর থেকে। সেলিম হুজুর, আপনার আজকে দর্শকগুলোর দেশে আজকে আমাদের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিনার বিষয়ে কি তুলে ধরবেন?
আল্লাহ আমাকে, আমাদের সবাইকে যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান দিচ্ছে, সবাইকে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো একজন আস্তি ব্যক্তি জীবনী সম্পর্কে আলোচনা করার, শ্রবণ করার সুযোগ করে দিয়েছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আসলে দেখেন, আমরা যদি দেখি আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ রহমতুল্লাহ আলাইহ, যারা ছিলেন, বা আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে বলি আল্লাহর স্মরণে, অর্থাৎ আল্লাহ তাআলার বলি যারা, বন্ধু যারা, তাদেরকে স্মরণ করি আমরা।
আসলে হুজুর সেলিম হুজুরাট যেটা বলছেন, ওলি আল্লাহ স্মরণের করার মাধ্যমে কিন্তু আমাদের গুনাহের মাগফিরাত রয়েছে, এবং ওলি আল্লাহ স্মরণ ইনাদের করার মাধ্যমে আমরা আজকে যেরকম যাদেরকে ভুলে গিয়ে আমরা আজকে নিজেদের লাইফ স্টাইলকে তৈরি করছি, সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। যেমন আজকে আমরা বিভিন্ন না কী বলবো, গুনাহে ভরা যারা জীবন যাপন করে তাদের জীবনীগুলো আমরা আমল করার চেষ্টা করি, স্মরণ রাখার চেষ্টা করি,
এগুলোকে স্মরণের উপর আবার প্রতিনিয়ত এটা নিত্য নতুন ভাবে আর আপডেট করার জন্য
আপডেট করার চেষ্টা করি। কিন্তু যারা কামিয়াব হয়েছে হুজুর,
যে এভাবে আপনি যেটা বলছেন এর সাথে মিলে আম্বিয়া কেরামের আলোচনা করা হচ্ছে একটা পরিপূর্ণ ইবাদত।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
একটা ইনাদে আলোচনা করাই আবিয়াদত শোনাই ইবাদত।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
যিকরুস সালিহিনা কাফারাতুন।
আচ্ছা,
আল্লাহর নেক বান্দাতে আলোচনা করলে নিজের গুনাহ মাফ হয়ে যায়।
আল্লাহ,
ইনাদের উসিলা তো আমরা আমাদের তৈরি পার হবে।
অবশ্যই,
আমরা আজকে মুসলমান হয়েছি ভারতে মহাদেশে, এখানে প্রকাশ্যভাবে ওরকম আমাদের স্মরণে যে কোনো আল্লাহর আম্বিয়া কেরাম এসেছেন কিনা আমাদের এটা নলেজ নেই।
জি জি,
কিন্তু অবশ্য আল্লাহর বলিরা এসেছেন।
জি,
কারণ আমাদের এই বাংলাদেশের মধ্যে, এই চট্টগ্রামের মধ্যে আগে যদি আমরা ইতিহাস বলি, এটা অন্যরকম ছিল, যারা অমুসলিম এটা ছিল, তো হতে পারে সামান্য ত্যাগ, আল্লাহর বলিদের সামান্য ত্যাগ আজকে আমাদেরকে ইমানের মধুরোদ্গম করেছে।
সুবহানাল্লাহ।
এরকম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি ইলমে দিন শিখার জন্য, ইনি ফিলিস্তিনে জমে, আমি বলেছিলাম ফিলিস্তিনে জমে ইনি জন্মগ্রহণ করেছেন।
জি জি,
তো ইনার আব্বা যান 2 বছর বয়সে যখন ইন্তেকাল করলেন, ইনার আব্বা যান ইন্তেকালের পর ইমান আম্মা যান হযরত সাইয়্যিদাতুনা ফাতিমা রাহমাতুল্লাহ তাআলা আলাইহা, ইনাকে ইলমে দিন শিখার জন্য, দুনিয়াবি মাল দৌলত অর্জনের জন্য না, আজকে তো দুবাই পাঠায় আর মধ্যরাত্রে পাঠায়, এই জন্য শুধুমাত্র একটু মানে অর্থাৎ মানুষের চাহিদা বেশি, এটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এটার পূরণের জন্য, দুনিয়াবি ইনকামের জন্য। শুনি আমরা আজকে যার আলোচনা শুনছি ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলী, আজকে ইনার আলোচনা শোনার উদ্দেশ্য হচ্ছে ইনার কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করা, শুধু শুনবো ভাবা দিব এটা নয়।
না না,
ইনার আমি যান ইনাকে 2 বছর বয়সে যখন আব্বা ইন্তেকাল করলেন, উনাকে নিয়ে মক্কায় মুকারামার মধ্যে বড় বড় প্রসিদ্ধ আল্লাহ বলি হযরত সাইয়েদনা খালিদ বিন খানজির রাহমাতুল্লাহ তাআলা, হযরত সাইয়েদনা সুফিয়ান বিন উয়ানা রাহমাতুল্লাহ তাআলার নিকট সুপর করে দিলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
অর্থাৎ ফিলিস্তিন থেকে মক্কায় মুকারামা হেরাম শরীফের মধ্যে এনে দিয়েছেন, যে আমার ছেলেকে আলেমিদিন বানান দায়িত্ব আপনাদের।
সুবহানাল্লাহ,
এমন বানিয়ে দিলেন, আজকে আমরা স্মরণ করছি।
আল্লাহু আকবার। আল্লাহ, আসলে এই মন মানসিকতাটা আসা, যে না আমার সন্তানকে ইলমে দিন শিখার জন্য সুপর্দ করে দেওয়া, যে না আমার সন্তান ইলমে দিন শিখবে, আলিমে দিন হবে, এই মন মানসিকতা আজকে আমাদের কয়জন মা বাবার কাছে রয়েছে। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে জীবিকা নির্বাহের জন্য, ইনকামের জন্য দেশের বাইরে পাঠান, নিষেধ করা কোথাও হয়নি, কিন্তু শরীয়তের সীমার মধ্যে থেকে, পাশাপাশি এটা হুজুর এই জন্য বলে যে তুলনা করা হচ্ছে, যে আজকে আমরা যতটুকু আগ্রহ প্রকাশ করি টাকার ক্ষেত্রে, ঠিক তার 1%ও কি আমরা আগ্রহ প্রকাশ করি ইলমে দিনের ক্ষেত্রে? হয়তো বা দেখা যাবে না, আমরা হয়তো বা টাকার ক্ষেত্রে হয়তো 100% পিওর, কিন্তু 1%ও যদি আমরা ইলমে দিন শিখানোর আমাদের সন্তানদের আগ্রহটা পুরোপুরি থাকতো, তাহলে আজকে আমাদের সন্তানরা দিন ইসলামের পথ থেকে দূরে সরে যেত না, আজকে আমাদের সন্তানরা তারা মা বাবার নাফরমানি করতো না, তারা কখনো মা বাবাকে ওল্ড হাউসে পাঠাতো না, তারা কখনো সমাজ বিনষ্ট হওয়ার ক্ষেত্রে অবদান রাখতো না, এটা আজকে ইলমে দিন, দিন ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে। ইনশাল্লাহ আমরা আরও বিশ্লেষণ শুনবো, অনেক দর্শক আপনারা আমাদের সাথে রয়েছেন, কিছু কল এস এম এস অ্যাড করার চেষ্টা করবো, মার্শাল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে কমেন্ট করছেন, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। আর যেমনটা মোহাম্মদ নুর ইসলাম ভাই কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। এভাবে মোহাম্মদ জামিউল আলম ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আবুল হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে মার্শাল্লাহ আরও অনেক দর্শক আমাদের কমেন্ট করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। আর সবার নাম নেওয়া হয়তো সম্ভব হচ্ছে না, ইনশাল্লাহ চেষ্টা করবো নির্দিষ্ট সময়ে আপনাদের আরও কমেন্ট অ্যাড করার জন্য, কিছু কল অ্যাড করবো ইনশাল্লাহ। জি, কল শুনিয়ে দিন। চেষ্টা করা হবে আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল।
আব্দুল হাদি বাত্তারির নিচ্ছি, অভিমন্ত্রী বলছে। আমি আমির আহলে সুন্নতের একটি মানকাবাত শুনতে চাই। আমার আত্মার জিন্দাবাদ, আমার মসজিদ জিন্দাবাদ।
জিন্দাবাদ, মাশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ অবশ্যই আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি মানকাবাত অ্যাড করার চেষ্টা করব। জি, পরবর্তী কল।
আমার নাম মাহবুব আলম, পেয়ারা ঢাকা। আমি একটি গজল শুনতে চাই, সেটি হলো মাদানি মাদিনী ওয়াল।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বাউনের দর্শক তো অনুরোধ করছে, তো এগুলোও অ্যাড করা শোনানোর অনুরোধ রইল, পাশাপাশি আপনারও মাশাআল্লাহ। জি,
নয়নে ہو رہا ہے کہ مہر کب سے نقاب میں ہے ابھی جو دیو گناہ گار تب امت آمی تو مر 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 چوروں نے رکھونا مدنی مدینے والے جیبانے حبی کی تمہارو دیدار یا رسول اللہ
محمد صلی اللہ علیہ وسلم ماشاء اللہ درشک آلوچنا کرچلام حضرت امام شافعی رحمت اللہ تعالی علیہ انار جیبنی سمپرکے انار جنم بتانت سمپرکے ہمیں جنےچلام انار پریچیتی سمپرکے پاشاپاشی انار علم دین شکھار پیچھنے انار ماں بابار کی اوبدان چل سے سمپرکے ہمارے جانا سوباگ ہوچل اور ان شاء اللہ شنب ہمارے سلیم حضور کے کاس جی حضور
جیٹا بولتے چیزیں کسر پہ دیکھیں ہم جی ہمارے পূর্ববর্তী যারা বুজুর্গ ছিল আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ তাআলার নেক বান্দাগণ ছিলেন
জি
তাদের জীবনী যদি আমরা দেখি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এর মাধ্যমে সরাসরি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শ্রবণ করছি
আলহামদুলিল্লাহ
দেখবেন তাদের জীবনের মধ্যে দুটো বিষয় অবশ্যই অবশ্যই দেখা যায় তার মধ্যে একটা হচ্ছে খফে খোদা
নিঃসন্দেহ
এবং আরেকটা হচ্ছে আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে রাসূল মোহাম্মদ
সুবহানাল্লাহ
আচ্ছা দেখেন খফে খোদা এবং ইশকু রসুল এই দুটার সমন্বয় কখন হয় এটা একত্রিত কখন হয় যখন বান্দা ইবাদত করবে রিয়াজত করবে এবং আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলবে এবং রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক চলবে
চলবে
তখন ওই দুটি নিয়ামত যেটি খফে খোদা অর্থাৎ আল্লাহ তাআলার ভয় এবং রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ভালোবাসা সেটা অর্জন হবে তো আমরা যদি দেখি একইভাবে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আমরা শুরুতে নাসির মাদানীর কাছ থেকে শ্রবণ করেছি যে ওনার দুনিয়াতে আসার পূর্বে স্বপ্নের মাধ্যমে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন আল্লাহ তাআলা দরবারে মুখ বলছিলেন সেটা আমরা শ্রবণ করেছি আসুন ইমাম শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিছু গুণ সম্পর্কে আমরা শ্রবণ করি কিভাবে যে ওনার জন্ম হওয়ার পূর্বে যে ওনার মায়ের মাধ্যমে উনি আল্লাহ তাআলার দরবারে কেমন মকবুল ছিলেন এবং কেমন গ্রহণযোগ্য ছিল আল্লাহ তাআলার দরবারে সেটা আমরা বুঝেছি কিভাবে কি গুণে কিতাবের মধ্যে আসছে। আজকে তো আমরা আরেকটা পয়েন্ট তুলি, এটা ওনার জীবনে গুণাবলীটা বলার জন্য আমরা টাইম মেনটেন করি না, যেটা সত্য কথা। আজকে আমরা যদি আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে, স্টাডির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বলেন বা দুনিয়াবী ক্ষেত্রে যদি আমরা টাইম মেনটেন করতাম, তাহলে যেটা আমাদের সফলতা অর্জন করার চাচ্ছি আমরা, মানে আমাদের সাকসেসফুল হওয়াটা, সফলতা অর্জন করাটা আমরা চাচ্ছি, সেটা আমরা হতে পারতাম। কিন্তু আমরা আমাদের সময়ের যেটা গুরুত্ব, টাইম মেনটেন না করার কারণে আজকে কিন্তু আমরা সফল কাম হতে পারছি না, মানে সাকসেসফুল হতে পারছি না।
জি, অবহেলা বা জি নষ্ট করা।
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মধ্যে আসছে, উনি রাতের যে সময়টাকে তিন ভাগে ভাগ করতেন,
সুবহানাল্লাহ,
তার মধ্যে এক নম্বর তিনি যে কাজটা করতেন, এর মধ্যে প্রথম ভাগের মধ্যে তিনি ওনার লিখুনি এবং সংকলনের যা যা কিছু কাজ, এই কাজগুলি করতেন,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এরপর দ্বিতীয় ভাগে যেটা কিতাবের মধ্যে লিখেছেন, উনি আল্লাহ তাআলার ইবাদত করতেন,
আল্লাহ, সুবহানাল্লাহ।
এক তৃতীয় নম্বর যেটা ভাগ লিখেছেন, অর্থাৎ যে তিন ভাগে ভাগ করেছেন, তার মধ্যে তিনি আরাম করতেন।
আচ্ছা,
তাহলে কসরবে দেখেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাই নিজের শরীরেরও যত্ন নিয়েছেন, যেটা দিনের খেদমত করা
জি জি
ওটাও করেছেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদত যেটা করা দরকার সেটাও করেছেন,
করেছেন,
সুবহানাল্লাহ আকবার। আপনি ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাই এর জীবনের মধ্যে কুরবান হয়ে যান কসর ভাই। কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়েদুনা হাসান কারাবিসি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, আমি বহুবার হযরত সাইয়েদুনা ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাই এর সঙ্গে রাত অতিবাহিত করেছি।
সুবহানাল্লাহ।
তো রাতটা কিভাবে অতিবাহিত করেছেন?
আচ্ছা,
ইনি বর্ণনা দিচ্ছেন যে আমি দেখেছি যে তিনি রাতের এক তৃতীয়াংশ নামাজ পড়তেন,
আল্লাহ, সুবহান,
রাতের এক তৃতীয়াংশ নামাজ পড়তেন,
মাশাআল্লাহ,
এবং কখনো ৫০ আয়াতের বেশি তিলাওয়াত করতেন না। যদি কখনো বেশি পড়তেন, তবে ১০০ আয়াত পর্যন্ত পৌঁছতেন, বেশি পরিমাণে তিলাওয়াত করতেন। আচ্ছা, যখন কোনো রহমতের আয়াত নাজিল হতো, যখন কোনো রহমতের আয়াত নাজিল হতো, তখন ওই আল্লাহ তাআলার দরবারে রহমত পাওয়ার জন্য নিজের জন্য দোয়া করতেন এবং সমস্ত মুমিনের জন্য দোয়া করতেন। দেখেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির আখলাক কেমন ছিল। এরপর ইনি বলতেন, যখন কোনো আযাবের আয়াত পড়তেন, তখন ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি কান্না করে এবং ভয়ে প্রকম্পিত হয়ে নিজের জন্য দোয়া করতেন এবং সমস্ত মুসলমান মুমিনের জন্য দোয়া করতেন ওই আযাব থেকে হেফাজত থাকার জন্য।
যখন যেটা পাঠ করতেন ওইটা মানে শুকরিয়া জ্ঞাপন বা ভয় অন্তরে আনার প্র্যাকটিক্যালি ওটা যেন আমলের মধ্যে নিয়ে আসতেন।
যেটা তিলাওয়াত করতেন কোরআন পাকের মধ্যে,
জি জি,
তখন ওই আয়াত শোনার পর তখন কি করতেন, আল্লাহ তাআলার দরবারে খুশি হয়ে যেতেন, দোয়া করতেন। শুধু দোয়া নিজের জন্য করতেন না, এখন তো আমরা কৃপণতা করে অন্য মুসলমান ভাইয়ের জন্য দোয়া করার ক্ষেত্রে, কিন্তু ইমাম শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মধ্যে পাওয়া যায় উনি নিজের জন্য দোয়া করতেন, সাথে সাথে অপর মুমিন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতেন।
এই আমলটা দেখেন না মানে কত আসলে গুরুত্বপূর্ণ। আমরাও কোরআন পাক তেলাওয়াত করি,
শুধু তাই জি,
এটা তেলাওয়াত করার পর আমরা কতটুকু এটা অনুবাদ সহকারে বা বুঝে এটার উপর কতটুকু আমল করার
চেষ্টা করার চেষ্টা করি,
যেখানে বয়ের ব্যাপারে বলা হচ্ছে ততটুকু, তখন কতটুকু আমার নিজের অন্তরে বয় স্থাপন করছি আমি,
জি জি,
যেখানে শুকরিয়া জ্ঞাপনের কথা বলা হচ্ছে সেখানে কতটুকু শুকরিয়া জ্ঞাপন
করছি। আজকে একটা পোস্ট দেখছি আমি,
আচ্ছা,
এটা আসলে দিল নাড়া দেওয়ার মতো
পোস্টটা,
আসলে এটা ছিল এরকম
জি
পোস্টের মধ্যে, হয়তো আপনারা হয়তো দেখেছেন, এটা আমি স্ট্যাটাসের মধ্যে দেখেছিলাম, পাশে একটা মোবাইলের ছবি, বাম পাশে একটা মোবাইলের ছবি, এক পাশে একটা কোরআনে পাকের ছবি, কোরআনে লেখা আছে লাস্ট সিন,
আল্লাহ,
লাস্ট সিন আফটার ওয়ান মিনিটস, আর ওইটা হচ্ছে ওয়ান ইয়ার্স,
আল্লাহ,
কোরআনে পাকের ক্ষেত্রে
কখন এক বছর,
এক বছর হয়ে গেছে
সেটা খুলেছিলাম,
আর মোবাইলের ক্ষেত্রে নেট ওয়ান মিনিটস।
আর আমার ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মধ্যে আসছে যে একজন আল্লাহর ওলি বর্ণনা দিচ্ছেন, উনি প্রতিদিন একটি কোরআন পাকের খতম দিতেন,
সুবহানাল্লাহ,
শাফিঈ রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন একটি কোরআন পাকের,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
শুধু যখন রমজান মাস আসতেন উনি নফল নামাজের সাথে ৬০ বার কোরআন পাকের খতম দিতেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
৬০ বার কোরআন পাকের খতম দিতেন। তাহলে দেখেন
হুজুর, আমি মাফ করে দিন, অনেক দর্শকবৃন্দ যারা বুঝবে,
জি জি,
যারা মনে করবে ইনারা তো আল্লাহর ওলি ছিলেন, ইনারা তো মানে চোখ বন্ধ করেছেন হয়ে গেছে, আসলে
এমন তো না, ইনি আমরা যেরকম পড়তে কষ্ট বা তিলাওয়াত করতে যেরকম আমাদের
আমাদেরকে বাধা দেয় না,
যেরকম কষ্ট করে তিলাওয়াত করতে হয়, তিনারাও ওটাকে গুরুত্ব দিয়েছেন বিদায় এক দিনে অর্থাৎ একটা করে কোরআন পাক এবং রমজান মাসে সেটা খতম। এটা অনেক মনে করবে যে তোর তো আল্লাহর ওলি ছিল, এনার তো ছুটকি পড়াতে হয়ে গেছে, এরকম তো না, কষ্ট করে পড়েছে,
চেষ্টা করেছে
নফল নামাজের মাধ্যমে। দেখেন নফল নামাজের মাধ্যমে উনি কি করেছেন, ওটা তিলাওয়াত করেছেন। তো যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহর ওলিদের দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় এবং রাসূল কারীম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা মহব্বত। আর এই দুটো জিনিস আসে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে এবং কোরআন পাকের তিলাওয়াত করার মাধ্যমে। আমরা যদি ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী দেখি, যে ওনার জীবনের মধ্যে এই বিষয়গুলি পাওয়া যায়। তো সেই জন্য আজকে এই অনুষ্ঠান থেকে আমি যারা দর্শক শ্রোতা দেখছেন তাদেরকে অনুরোধ করব, আমরাও কোরআন পাকের তিলাওয়াত করি,
অবশ্যই
আমরাও যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য আবশ্যক করেছেন, ফরজ করেছেন, এগুলি আদায় করি। এবং সাথে সাথে যে একটা বিশাল একটা বিষয়, আর একটা জিনিস যে ইলমি দিন শিখে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। দেখে ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনে যদি আমরা দেখি, উনি অসংখ্য কিতাব লিখে গেছেন,
সুবহানাল্লাহ,
ঠিক আছে না। আচ্ছা দেখেন, উনি এমন একজন ব্যক্তি যিনি ইলমি দিন অর্জন করেছেন তাই নয়, নিজে অর্জন করেছেন, সাথে সাথে এই বর্তমান নয় কিয়ামত পর্যন্ত যার ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির অনুসারীগণ আসবেন সকলে ওনাকে অনুসরণ করবেন,
সুবহানাল্লাহ।
দিক দিয়ে ওনার ব্যক্তিগত বিষয়ের দিক দিয়ে না, কোরআন হাদিস ইজমা কিয়াজের মধ্যে দিয়ে উনি যে শরীয়তের যেটা বিধান আমাদের সামনে সহজভাবে উপস্থাপন করেছেন ওটাই কি করবে, আমল করবে। তাহলে দেখেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমি দিন অর্জন করে নিজেও আমল করেছেন, সাথে সাথে অন্যদের কাছে পৌঁছিয়ে
দিয়েছেন,
যে কাজটা আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত
আমাদেরকে
বোঝানোর জন্য চেষ্টা করছে এবং আলহামদুলিল্লাহ বোঝাচ্ছে, করাচ্ছে। সেই জন্য আমি অনুরোধ করব আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, ইলমি দিন শিখে এবং ওনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য মাদিনী কাফালায় সফর করি, যতটুকু সম্ভব দিনের খিদমত করি। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আজ্জা মাজাল আল্লাহ তাআলা আমাদের দুনিয়াও সুন্দর হবে, পরকালেও সুন্দর হবে
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আমাদের সিরিয়াম হুজুর আমাদের কাছে তুলে ধরেছেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনি কীভাবে ইনার জীবনের মধ্যে, আমরাও আজকে চব্বিশ ঘন্টা অতিবাহিত করি কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা অতিবাহিত কীভাবে হয়, ইনি কীরকম রাতেকে তিন ভাগে বিভক্ত করে নিতেন, অর্ধেক ইবাদতের মধ্যে, আর অর্ধেক লিখনের মধ্যে, আর অর্ধেক আরাম আয়েশের মধ্যে, আরামের মধ্যে ইনি যে ইবাদতের শক্তি অর্জন করার জন্য যে বিষয়। দেখেন আজকে আমরা অনেক সময় এমন কিছুতে বিভোর হয়ে যায়, শরীরের সুস্থতার দিকে খেয়াল রাখি না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত। আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি যা কিছুই করেন না কেন, কিন্তু আপনার শরীর সুস্থতা সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আর নিজের ইবাদত তো করার এটার দেখা অবশ্যই উচিত, পাশাপাশি অন্যের উপকারে আসে, আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কিছু উপকারে আসে সেরকম কোনো কাজও করে যাওয়া, যেরকম কাজ ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলী করে গিয়েছেন। এনাকে যারা অনুসরণ করছেন তার অনুসারীগণ কিয়ামত পর্যন্ত তার সেই ফায়দাগুলা লুটে নিতে থাকবেন। এটাই হচ্ছে যে মানুষের উপকারে কিছু করে যাওয়ার মর্তবা বরকত। তো ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলীহি কোরআনে পাকের আশিক ছিলেন। আজকে যে কোরআনে পাক আমরা ভুলে গিয়েছি, এটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের নাসির মাদানী হুজুর বলেছে যে আজকে আমরা মুহূর্তে মুহূর্তে মোবাইল SMS চেক করি, কখন মোবাইলে কেউ কেউ আমাকে SMS করেছে কিনা, কিন্তু কোরআনে পাকের মধ্যে যে SMS আমার মালিক করেছে, যে কোরআনে পাকের মধ্যে যে SMS আমার রব তাআলা করেছে আমাকে উদ্দেশ্য করে, হে ইমানদারগণ তুমি এই কাজ করেছো কিনা, হে ইমানদারগণ তোমরা এটা থেকে বিরত থাকো, তাহলে আজকে আমরা সেই SMS কয়জনে সিন করছি সেটা হচ্ছে দেখার বিষয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যেরকম আলোচনা শুনছিলাম ইলমি দিনের প্রতি ইনার কেমন মহব্বত ছিল, নাসির হুজুর আমাদেরকে বলেছিল যে ইনার মা বাবা কীভাবে ইনার সন্তানকে উৎসাহ দিয়েছিল এবং আলিমি দিনদের হাতে সুপর্দ করে দেওয়া, কেমন একটা মাইন্ড চিন্তা চেতনা, তো এটাও আমাদের হওয়া উচিত। এই বিষয়ে আপনি আর কি দর্শকের কাছে তুলে ধরবেন আমাদের?
ইলমি দিন এটা আসলে
জি
ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।
জি হুজুর,
তো ইলমে দিন শিক্ষা অর্জন প্রত্যেক মুসলমান নর নারী সবার উপর ফরজ
ফরজ রয়েছে।
তো আসলে ইলমে দিন শিক্ষা অর্জন এর গুরুত্বের কারণে, গুরুত্ব দেওয়ার কারণে, যেরকম এনার মা ছেলেকে সুবর করার মাধ্যমে গুরুত্ব দিয়েছেন, এভাবে একজন না কাউসার ভাই এবং বিভিন্ন আল্লাহর ওলিদের ক্ষেত্রে পাওয়া যায়। আপনি দেখেন হযরত সাইয়েদুনা বায়েজিদ বিস্তামী রহমতুল্লাহ তাআলার ক্ষেত্রে ইনার আম্মি যান, ইনার আচ্ছা দোয়া করেছেন, আমরা সবাই জানি দোয়া করেছেন আল্লাহর হয়ে গেছেন, এতটুক স্থগিত নয় কাউসার ভাই।
এরপরে ইনাকে ইলমে দ্বীনের সাধনার মতো এমনভাবে পাঠিয়েছেন, ইনি এমনভাবে চলে গিয়েছেন অনেক বছর পর যখন ফিরে আসছেন,
জি,
যাচ্ছিলেন ইবাদত করতে করতে একটা জঙ্গলের পথ দিয়ে,
আচ্ছা,
যেতে 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 হঠাৎ করে ইনার ঘরের সামনে চলে আসলেন, জীর্ণ শীর্ণ অবস্থা শরীর, ইবাদত করতে করতে হঠাৎ করে ঘরের সামনে মার সামনে চলে, মাইটা জিজ্ঞেস করেনি, হে হে আমার আদরের দুলাল অনেকদিন পরে আসছো, ঘরে আসো বেটা, তোমাকে যে মাকসাদ নিয়ে পাঠিয়েছিলাম তোমার ওই উদ্দেশ্যটা কি সম্পূর্ণ হয়েছে, যদি না হয় ওই দরজা থেকে চলে যাও।
আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। এমন কি হযরত সাইয়েদনা বায়াজিদ ইসলামী রহমাতুল্লাহ তাআলা আম্মাজান ওনাকে ওই দরজা থেকে ইনাকে আবার পাঠালেন, শেষ পর্যন্ত লাস্ট যেটা ইলমি দ্বীনের যা স্তর বাকি ছিল সব শিখে ইবাদত রিয়াজত করে কামিল হয়ে আবার ঘরে ফিরে আসছে।
সুবহানাল্লাহ,
আম্মাজানের মা বাবার একটা অনেক বড়
ভূমিকা, অনেক বড় ভূমিকা।
এভাবে আমার হযরত সাইয়েদনা গৌসুল আইতম, আমার হুজুর গৌস পাক, হুজুর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু
তাআলা
রহমাতুল্লাহ তাআলা, ইনার ক্ষেত্রে এভাবে পাওয়া যায়নি। আবুজান রহমতুল্লাহ তাহলে যখন পর্দা করেছেন, আমার হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাই এর আম্মি যান, এর ঘরের মধ্যে রাবায়াত এরকম রয়েছে যে শুধুমাত্র একটা গাভীর দুধ দিয়ে চলার মতো ছিল।
আচ্ছা,
তো এই সামান্য পুঁজি দিয়ে চলার উপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে নিলেন, আর ছেলেকে জিলান থেকে বাগদাদ শরীফের দিকে রওনা দিয়ে বললেন, হে আমার পুত্র, হে আমার আদরের দুলাল, যে আজকে তোমাকে আমি বিদায় দিচ্ছি ইলমি দ্বীনের রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায়, যে আজকে হতে পারে তোমার সাথে শেষ বিদায়, তোমার কিয়ামতের দিন লাস্ট এটার দেখা হবে।
আল্লাহ আল্লাহু আকবার।
মার ছেলের প্রতি একটা ইলমি দ্বীনে আগ্রহ প্রকাশ করার ক্ষেত্রে কিরকম একটা সহযোগী হয়ে যায় মা।
আল্লাহু আকবার।
এখন বর্তমানে অনেক সময় দেখা যায় মানে স্কুলে বা মাদ্রাসায় বা ইলমি দ্বীন শিকার ক্ষেত্রে
মাদ্রাসায় বেশি বেশি দিন থাকতে হলে
বা দিন থাকতে হলে মা নিয়ে আসে। আসলে এগুলো বর্তমান সমাজ যে বিক্রি যাচ্ছে, এটা সবচেয়ে মূল কারণ হচ্ছে ইলমি দ্বীন না থাকার কারণে,
দীন ইসলামের গিয়া,
যে ইলমি দ্বীন না থাকার সবচেয়ে মূল উদ্দেশ্য, মূল একটা বড় ডিপেন্ড হচ্ছে ইলমি দ্বীন শিক্ষা অর্জনকারী যারা উস্তাদ রয়েছে, যারা আলিমি দ্বীন রয়েছে, সঠিক সহি আকিদা সুন্নি আলিম রয়েছে, তাদের কাছে নিজের ছেলেদেরকে সুবর করাটা এখন বর্তমানে পিতা মাতা এটা অনেক গুণ ছেড়ে দিয়েছে।
আল্লাহ,
কোনো একটা নামের ভিত্তিতে যদি দিয়ে দেয় মাদ্রাসার মধ্যে ইলমি দ্বীন শিখার জন্য, তো বাড়িতে নিয়ে আসার অনেক বেশি আগ্রহ, তাকে ভালো খাওয়ানোর জন্য বেশি আগ্রহ, ভালো পরিধানের জন্য আগ্রহ, মানে বিভিন্ন দুনিয়াবী
উদাহরণটা আপনি ইসলামী রহমতুল্লাহ তাআলাটা নিয়ে নেন না, যে ঘরে এসেছে ওনার অবস্থা তেমনটা কি নয়,
জি জি,
মানে বর্তমানে যেরকম আমরা খুঁজি, আমার সন্তান না মাদ্রাসায় গেলে বা যেখানে যাওয়া হোক ইলমি দ্বীন শিখার জন্য সব কিছু লাগবে, এটা লাগবে এটা লাগবে, যেরকম আমার 100% লাক্সারিয়াস হয়ে এখানে সবকিছু হতে হবে, আপনি চান, কিন্তু ওইটা না হলে যে আপনি ইলমি দ্বীন শিখতে দিবেন না, এটা আপনি কোত্থেকে পেলেন? তো কুরবানি যেরকম দিয়েছে তখনকার বুজুগানি কিরামের মা বাবাগণ, যার কারণে জিনাদের আলোচনা আমরা এখনও করছি, জিনাদের ফাতিহা আমাদের ঘরে করে আমরা বরকত লাভ করার জন্য চেষ্টা করে থাকি, ইনারা এমনি হয় নাই, ইনারা এত উঁচু মর্যাদা এমনি পৌঁছায় নাই, যার কারণে আজকে আমরা ইনাদের উসিরা নিয়ে দোয়া করার কারণে দোয়া কবুল হয়ে যাচ্ছে, তাহলে এটা এমনি সেই মর্তবা নসিব হয়নি।
শাফি রহমতুল্লাহ তাআলা ইরশাদ ফরমান এরকম, আমি যখন কোনো মাসআলা মাসাইলের মধ্যে
জি
আটকে যেতাম,
জি,
কারণ ইনারা ছিলেন মুজতাহিদ,
জি
মুজতাহিদ, মুজতাহিদ মুতলাক ছিলেন, মানে যারা কোরআনে কারিম থেকে হাদিসে পাক থেকে সশরীরে মাসআলা বের করে নিজে ফতোয়া দিতে পারবে, উত্তর দিতে পারবে। বর্তমানে আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা দুনিয়া থেকে পর্দা করেছেন প্রায় 104 বছর হয়ে যাচ্ছে, তিনি ওই 100 বছর পূর্বে বলেছিলেন যে বর্তমান জমানার মধ্যে কোনো বর্তমান জমানের কয়েকশো বছর পর্যন্ত বর্তমানে কোনো মুস্তাহিদ আসেনি।
আল্লাহ,
ওই মুস্তাহিদ যিনি যার কথাটা হচ্ছে ইসলামের দলিল,
আল্লাহ,
যার বলাটা হচ্ছে কোরআন ও হাদিস ভিত্তিক, তো তার অবস্থা এমন ছিল, তিনি বললেন যে আমি যখন কোনো মাসআলা মাসাইলের মধ্যে বেজে যেতাম, আটকে যেতাম, আটকে পড়তাম, কোনো সমস্যার মধ্যে সন্নিকট হলাম, তখন আমি হযরত সাইয়েদনা ইমাম আযম রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদার শরীফে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে ইনার দরবারে আল্লাহ ইনার উসিলা নিয়ে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতাম।
সুবহানাল্লাহ,
উনার উসিলায় আল্লাহ তাআলা আমার ওই মাসআলাকে, ওই শরীয়তের যে মাসআলা ফয়সালা, এটাকে সমাধান আসান করে দিত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আসলে আল্লাহ তাআলার নেককার বান্দা ওলিদের বরকত। তো ইনারা এমনি আল্লাহ পাকের প্রিয় বান্দা হননি, তারা আল্লাহ পাকে দিন ইসলামের জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিজেও কুরবানি দিয়েছেন, নিজের কুরবানি দেওয়ার পিছনে নিজের মা বাবার অবদান অনন্য ছিল, যেটা মানে অনন্য, যেটার কোনো সীমাহীন। তো মা বাবা আজকে আমরাও যারা দেখতে পাচ্ছি অনুষ্ঠান, আমরাও আমাদের মধ্যে অনেকে মা বাবা দেখতে পাচ্ছেন, তো আমরা আমাদের সন্তানদেরকে ইলমে দিন শেখানোর ক্ষেত্রে কতটুকু ত্যাগ দিই? আসলে ত্যাগ বলতে এটা না যে আপনার কাছে যা একেবারে সশরীরে চলে আসলো আপনি করলেন, এটা না। ত্যাগ বলতে যা আপনি হয়তো আপনার ইচ্ছা ছিল না, আশা ছিল, সেটা পাই পেলেন না আপনি। আপনার ইচ্ছা যে না আমার সন্তান সব কিছু একেবারে আসানভাবে সহজভাবে আমার ইচ্ছা অনুযায়ী সব কিছু হয়ে যাবে, এটা কিন্তু ত্যাগ নয়। ত্যাগ হচ্ছে ওইটাই, এটা আপনার মন চাচ্ছে না এটা হোক, কিন্তু না আপনার সুবিধা মতো সব কিছু পাননি, কিন্তু আপনি আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টির জন্য আপনার সন্তানকে আপনি সময় ত্যাগ দিয়েছেন। আপনার সন্তান আপনার সন্তান থেকে দূরে ছিল, কিন্তু আপনি আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি খুঁজেছেন, এটা হচ্ছে ত্যাগ। তাই আর আমাদেরও চেষ্টা করা উচিত যে ইলমে দিন শিকার ক্ষেত্রে আমাদের সন্তানদের ক্ষেত্রে আমরা যেন তাগিদ দিই, গুরুত্ব সহকারে দেখি, সন্তান না চাইলেও তাকে যেন বুঝি, আমরা মহব্বত সহকারে ইলমে দিন শিকার ক্ষেত্রে আমরা যেন এগিয়ে নিয়ে যাই। তো আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। কিছু কল এস এম এস অ্যাড করবো, এরপর ইনশাল্লাহ আমরা আবার আলোচনা সবাই দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। যেমনটা এক দর্শক আমাদেরকে এস এম এস করেছেন, আমার সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমি একটা গজল শুনতে চাই, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। অন্য দর্শক রাজশাহী থেকে আমাদের এস এম এস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর লিখেছেন আমার আমার মুর্শিদ আমার আত্মার মান কাবাবটি শোনার জন্য অনুরোধ করেছে, মাশাআল্লাহ। আর এটি অনেকেই অনুরোধ করছেন, অবশ্যই আমাদের অনুষ্ঠানের মধ্যে শেষের দিকে আমরা চেষ্টা করবো মান কাবাবটি অ্যাড করার জন্য। আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো আপনারা যারা অনুরোধ করছেন, আমাদেরকে এস এম এস করছেন, কল করছেন, আপনাদের অনুরোধগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার জন্য সংক্ষিপ্ত আকারে সোহেব ভাই যারা অনুরোধ করে তাদের দুই শের এক শের করে শুনিয়ে দিতে।
সুনর মদিনা অমর প্রাণের মদিনা, সুনর মদিনা অমর প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুল বলা ভুলতে পারি না, ভুলিনি ভুল বলা ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন সদা এসেছে, অধম বলে কেমন করে যাব মদিনা, অধম বলে কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ মুর্শিদ জিন্দাবাদ এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার জিন্দাবাদ সদর শরিয়া জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বতীর পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বতীর মদিনা দিলে রোশন তোমার নূরান চেহারা জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ মুর্শিদ জিন্দাবাদ তোমার কাছে পাথরি জমিনে নদী খননের মতো তোমার কাছে পাথরি জমিনে নদী খননের মতো তুমি থাকো প্রজ্বলিত আরে নিরাপদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে যে আমির আহলে সুন্নাত দামত বারাকাতুহুমুল আলিয়া এর সদকায় আজকে আমাদের এখানে বসে আপনি চ্যানেলের সামনে বসে মহান আল্লাহ পাকের নেককার বান্দাগণদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে যিনাদের আলোচনার মাধ্যমে আমরা কিভাবে দুনিয়া অতিবাহিত করব কিভাবে আখিরাতকে কামিয়াবি করব তার দিক নির্দেশনা পাওয়ার সৌভাগ্য হয়ে থাকে যিনারা তাদের দুনিয়া জীবন অতিবাহিত করে নিজের আখিরাতে কামিয়াবি করে ফেলেছেন তাদের জীবনে শুনলে আলহামদুলিল্লাহ আমাদের ইমানও উজ্জীবিত হয় আমাদের ইমানও তাজা হয়ে যায় যেই আমরা গুনাহের রোগের মধ্যে দিন দিন গ্রেফতার হয়ে যাচ্ছে কিন্তু যখন তাদের আমল সম্পর্কে তারা কীভাবে আল্লাহ পাকে ভয় করতেন তারা কীভাবে নিজেকে শয়তানি কাজ থেকে হেফাজত করেছেন সেগুলো যখন আমরা শোনার সৌভাগ্য হয় তখন আমাদের একটু হলেও উৎসাহ সৃষ্টি
হয় পোহার সাধক মুখলিস আলিম তিনি সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার সদা ইমামার সদা চাদরে জড়া মাতাই সদা ইমামার সদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দরিতে ভরা দৃষ্টি নিচে মুচকে হাসে, দৃষ্টি নিচে মুচকে হাসে, চেহারাতে আছে যা তিনি মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। দর্শক, আলোচনা করছিলাম হযরত ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে। আলহামদুলিল্লাহ, তো ইলমে দিন সম্পর্কেও শুনেছি আমরা, যে ইলমে দিনের গুরুত্ব, আলিমে দিন বানানোর গুরুত্ব সম্পর্কে। আলহামদুলিল্লাহ, সেলিম হুজুর, আপনি ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনের আর কোন দিক নিয়ে আজকে দর্শকের কাছে তুলে ধরবেন?
এর পূর্বে একটা ওনার জীবনের যে দিকটা তোলার জন্য আমি নিয়ত করেছি, সেটা যাওয়ার পূর্বে যেহেতু সন্তানের বিষয় আসছে, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কারণে আবার পয়েন্টটা সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ দেখেন, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সন্তান নামক যে নিয়ামত পেয়েছি, সেটা ছেলে হোক মেয়ে হোক, দেখেন সন্তানের উপর যেভাবে মা বাবার হক আছে, একইভাবে মা বাবার উপর কিন্তু সন্তানের কিছু হক আছে।
অবশ্যই।
তো তার মধ্যে আজকে তো আমরা হয়তো আমরা আমাদের সন্তান আসার পর হয়তো বা কিছু কাজ ইসলামিক সিস্টেমে করার পর, বাকি শিক্ষা অর্জনের ক্ষেত্রে, তাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা মন মানসিকতা, যেটা আমাদের চিন্তাধারা, তাদেরকে আমরা ইসলামিক শিক্ষা দেওয়ার পরিবর্তে দুনিয়াবি শিক্ষা অর্জন করার প্রতি আমরা মন মানসিকতা তৈরি করি। দেখেন কসর ভাই, এখান থেকে উদ্দেশ্য এটা নয় যে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করব না। দেখেন, আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন করলে বা না করলে পরকালে এর জন্য আপনাকে গ্রেফতার করা হবে না, না করলে। কিন্তু আপনি যদি শরীয়তের যেটা বিধান ফরজ উলুম, এই বিষয়গুলো যদি আপনি নিজেই না শিখেন, আপনার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে না শিখান, তাহলে এর জন্য আপনাকেও পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, অর্থাৎ জবাবদিহিতা করতে হবে, সাথে সাথে আপনার সন্তানদের ব্যাপারেও জবাবদিহিতা করতে হবে।
অবশ্য,
যেমন আমাদের এই সপ্তাহের বয়ানের যেটা বিষয় ছিল, পিতা সন্তানকে কীভাবে গঠন করবো, ওদিকে যাবো না? যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে চেষ্টা করছে যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের করণীয় কী, সেই জন্য আমি অনুরোধ করব আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি। কারণ ওই সন্তান আপনার জন্য আমার জন্য জান্নাতের যাওয়ার কারণ হবে, হয়তো বা এটাও হতে পারে আল্লাহ তাআলার পানা। তাদেরকে যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি, ওই সন্তান আপনার জন্য আমার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে।
আচ্ছা, একটা বিষয় আমি বলার আসলে মনে পড়ে গেল, এরকমই আমাদের মা বাবার তাদেরকে মোবারকবাদ পেশ করছি, যারা যে সন্তানদেরকে, কারো মনে করেন দুইটা সন্তান বা তিনটা সন্তান, সে নিয়ত করেন আমার একটা সন্তানকে আমি হাফেজ বানাবো, একটা সন্তানকে আমি ডাক্তার বানাবো, একটা আমি ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, মোবারকবাদ আপনাকে অবশ্যই বানানো উচিত। তো এই সময় দেখা যায় কি জানেন, যাকে হাফেজ বানানো হচ্ছে বা আলেম দিন বা তাকে ভালো করে ফোকাস করা হচ্ছে, মারহাবা, কিন্তু বাকি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে অবশ্যই জরুরি করতে হবে, কিন্তু তাকে তো একেবারে ইলমে দিন যেগুলো ফরজ ইলম এগুলো তো না শেখার জন্য কাউকে মানা করা হয় নাই। এবং দেখা যাচ্ছে কি, তাকে আমরা সেই ফরজ ইলমগুলো শেখার ক্ষেত্রে একেবারে ছেড়ে দেওয়া হয়,
মানে
একটা সন্তানকে রাখা হয়।
এখানে আরেকটা পয়েন্ট আছে,
জি,
যে তিনটা ছেলে আপনি বলেছেন,
জি জি,
এর ধারা আমি বলছি, তিনটা ছেলের মধ্যে যে সবচেয়ে মেধাবী হবে,
আচ্ছা,
ট্যালেন্টফুল, তীক্ষ্ণ মেধাবী,
জি জি জি,
তাকে বানাবে ইঞ্জিনিয়ার,
আচ্ছা,
তাকে বানাবে পাইলট,
জি জি জি,
মানে যেটা স্বাভাবিক হয়ে থাকে, অনেক ভালো ব্যক্তি আছে এটার মধ্যে চয়েসের ক্ষেত্রে ভালোটা চয়েস করে,
জি,
তো অনেক সময় যার মানে কোনো জায়গা হচ্ছে না, প্রাইমারি দিয়েছে হচ্ছে না, কেজিতে দিয়েছে হচ্ছে না, কোথাও হচ্ছে না, দেখতেছে কোথাও চল হচ্ছে না, এনাকে চল রেখে মৌলবীর কাছে ধরা দি,
না না এটা কখনো আমাদের হওয়া উচিত না। আসলে এটা হচ্ছে আমাদের
কাছে হচ্ছে আমাদের সমাজের মধ্যে,
জি জি জি, অনেকের
এমন
হয়ে গিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের ডাক্তার না হলে কীভাবে আমাদের শরীর সুস্থতার ক্ষেত্রে আমরা ওসিলা হিসেবে ব্যবহার করবো, কীভাবে আমাদের রোগের ক্ষেত্রে তাদের কাছে গিয়ে আমাদের সমস্যার সমাধান করবো, অবশ্যই হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার, আমি সব কিছু হবো, কিন্তু আমার ফরজ ইলম
ইলমে দিন যা নামাজ শিখা আমার জন্য ফরজ, ফরজের মাসা নামাজ যা শিখা, শরীয়তের বিধান যা আমার জিকা শিখা ফরজ হচ্ছে, এগুলো কেন আমি ছেড়ে দিচ্ছি, এগুলো কেন একেবারে বাদ দিয়ে দিচ্ছি, এটা বলা হচ্ছে এখানে না, একেবারে বাদ দেওয়া যাবে না। আপনি অবশ্যই এই দুনিয়াবী শিক্ষা গ্রহণ করবেন, কিন্তু পাশাপাশি আপনার ফরজ ঈদ ও যা ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে, আমলও করতে হবে। কিন্তু আমরা এটার উপর কতটুকু গুরুত্ব দিয়ে থাকি, তো অবশ্যই এটা বোঝা উচিত, আমলও করা উচিত এটা,
মাশাআল্লাহ। তো সেই জন্য আমরা আমল করার জন্য চেষ্টা করছি, যেটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যেহেতু আজকে আমরা বিষয় নিয়েছি, ওনার জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, আসলে কাসরবে দেখেন আল্লাহর ওলিদের জীবনের প্রতিটি কর্ম, প্রতিটা সেকেন্ড, প্রতিটা বিষয় আমাদের জন্য একটি অমূল্যরত্ন,
অবশ্যই নিঃসন্দেহে, নিঃসন্দেহে।
আপনি যদি দেখেন বর্তমান সময়ে মানুষ দান করার ক্ষেত্রে অপর মুসলমান ভাইকে সহযোগিতা করার ক্ষেত্রে কৃপণতা করে
আল্লাহ
এবং ভালো কাজে ব্যবহার করে না,
জি
দেখা যায় তার ওই সম্পদকে আল্লাহ তাআলার পানা শয়তানের দুকায় পড়ে খারাপ কাজে ব্যবহার করে,
জি।
আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লাইফের মধ্যে বা ওনার মধ্যে যে অসংখ্য গুণ ছিল তার মধ্যে একটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে, কিতাবের মধ্যে আসছে, হযরত সাইয়েদুনা হামিদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়েদুনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নিজের কোনো কাজে ইয়েমেনে তশরিফ নিয়ে গিয়েছিলেন।
আচ্ছা,
যখন তিনি মক্কায় মুকাররমায় যাদাহাল্লাহু শারফান ওয়া তাআযীমান এ ফিরে আসলেন, তখন তার নিকট 10,000 দিরহাম ছিল। তিনি রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফের বাইরে তাবু স্থাপন করলেন,
জি।
লোকেরা তার নিকট আসতে থাকে, যখন তিনি রাহমাতুল্লাহি আলাইহি তাবু থেকে বাইরে বের হলেন, তখন তার সমস্ত সম্পদ আল্লাহ তাআলার পথে বন্টন করা হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তাহলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার জীবনী যেটা আমরা দেখি, উনি শুধুমাত্র ইলিম বন্টন করেছেন তাই নয়,
হায় আল্লাহ,
দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সম্পদ পেয়েছেন, নিয়ামত পেয়েছেন, ওই সম্পদও আল্লাহ তাআলার রাস্তায় যারা অসহায় ছিল, গরিব ছিল, তাদেরকে দান খায়রাত করার মাধ্যমে, সহযোগিতা করার মাধ্যমে কি করেছেন, দান করেছেন। তাহলে দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা বলেন না, আমি সফরে গিয়েছি, আমার প্রয়োজন হতে পারে, আমার এটা হতে পারে, কিন্তু ওই মুহূর্তে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় কী করেছেন, দান করেছেন। তো এখান থেকে আমাদের যেটা বোঝার বিষয়ে, মাদানী ফুল আমরাও দান খায়রাত করি, দিল খুলে করি। এখানে আর একটা পয়েন্ট হচ্ছে, এখন আমি দান খায়রাত করছি কোথায় করছি, আমি যেখানে দিচ্ছি আসলে ওইখানে দান করাটা আমার জন্য সই হচ্ছে কিনা, শুদ্ধ হচ্ছে কিনা, এটাও কিন্তু জানার বিষয়, এবং যেখানে দান করছি ওই দান করাটা আমার জন্য আসলে কতটুকু উপযোগী হচ্ছে, এটাও আমাদের চিন্তা করার বিষয়। তো সেই জন্য যারা আমরা কৃপণ করি, আল্লাহ তাআলার রাস্তায় দান করি না, যারা মাদ্রাসায় দান করি না, মসজিদে দান করি না, গরিব মিসকিন যারা আছে তাদেরকে আমরা দান করি না, তাদেরকে চিন্তা করা উচিত, কিন্তু দান করার মাধ্যমে কিন্তু সম্পদ বৃদ্ধি পায়, বলছেন যে যে বান্দা জীবনভর কৃপণতা করে এবং মৃত্যুর সময় দানশীলতা করে। এটা তোলার উদ্দেশ্য হচ্ছে কেন জানেন, এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় মানুষ যখন মারা যায় অনেক কিছু করে, এটা করা দরকার,
করা উচিত অবশ্যই,
কিন্তু ওই ব্যক্তি যখন জীবিত ছিল, ওই ব্যক্তি যখন ভালো ছিল, তখন কিন্তু দান খেরাত করে নাই। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তিকে অপছন্দ করেন, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিকে অপছন্দ করেন আল্লাহ তাআলা, যে জীবনভর কৃপণতা করেছে আর মৃত্যুর পর দানশীল করে, দান খেরাত করে। তো সেই জন্য আমাদের উচিত জীবিত থাকা অবস্থায় আমাদের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত সম্পদ আমরা পেয়েছি, হালাল রিজিক, ওই সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করা, এবং ওই সম্পদ ভালো কাজে, যারা আমাদের প্রতিবেশী আছে, গরিব অসহায় আছে, তাদেরকে দান খায়রাত করা, এটা আমাদের জন্য দুনিয়ার মধ্যেও ফায়দা আনবে, পরকালেও আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আর এই গুণটি, দান করার গুণটি, হযরত সাইয়েদুনা ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে আখলাকের মধ্যে ছিল। তো সেই জন্য আমরাও যদি আমাদের দেওয়া যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত সম্পদ আমরা পেয়েছি আমরা দান করি আল্লাহ তাআলার রাস্তায়,
দেওয়া তো না আমরা জমাইতে করবো শুধু, এটাই আমাদের মন মানসিকতা। আর আমাদের লোভ এটা সম্পদের প্রতি এত বেশি হয়ে গিয়েছে,
জি দিতে
আমাদের মন চায় না, আমাকে দেওয়ার জন্য হলে আগ বাড়িয়ে নিব।
আর দানশীলতার আরেকটা ফজিলত এভাবে কনজুল উম্মানের মধ্যে আরেকটি বর্ণনা এভাবে আসছে যে দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ।
সুবহানাল্লাহ,
দানশীলতা হচ্ছে জান্নাতের একটি বৃক্ষ। আর যে দানশীল হলো তবে সেই সেই বৃক্ষের শাখা আঁকড়ে ধরলো,
আল্লাহ
যে দান করলো সেই বৃক্ষের শাখা আঁকড়ে ধরলো, সেই শাখা তাকে ছাড়বে না, এমনকি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে,
কারণ যে শাখা যে শাখা ধরেছে সেই শাখার গোড়া তো
জান্নাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কৃপণতা জাহান্নামের একটি বৃক্ষ।
আচ্ছা,
কৃপণতা হচ্ছে কি জাহান্নামের একটি বৃক্ষ, আর যে কৃপণ হলো তবে সে আর এই শাখা আঁকড়ে ধরলো, তা তাকে ছাড়বে না এমনকি তাকে আগুনে প্রবেশ করিয়ে দিবে।
আসলে কৃপণতা বলতে ওই সময়টাকে বোঝা হচ্ছে যে সময় আমি দেখতে পাচ্ছি আমার পাশে একজন মানুষ সে এরকম একটা শীতের উইন্টার সিজনের মধ্যে পর্যন্ত কষ্ট পাচ্ছে নিজের পরিবারবর্গকে নিয়ে, কিন্তু তারপর আমি তার দিকে একটু মুখ ফুরিয়ে দেখছি।
মানে এক কথায় যেটাকে মিতব্যয় বলা হয়, যেখানে খরচ করা দরকার যেখানে ব্যয় করা দরকার ওইখানে না করা, যেখানে করা দরকার না সেখানে করা, এটাকেও কৃপণতা বলে। একটা হচ্ছে বখিল ভালো কাজে ব্যবহার না করে, একটা হচ্ছে ভালো কাজ বলেন খারাপ কোনো কাজে সে ব্যবহার করছে না, এটাও কৃপণ আছে। কিন্তু সাথে সাথে এটাও কৃপণ, ভালো কাজে ব্যবহার না করে সে গুনাহের কাজে ব্যবহার করছে,
আল্লাহ
বখিল। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণ হওয়া থেকে, কারণ কৃপণ ব্যক্তি কেউ পছন্দ করে না সচরাচর, হয়তো মানুষ হয়তো বা দুনিয়া ক্ষেত্রে কিছু মানুষ পছন্দ করলো কিন্তু পরে গেলে গিয়ে সে বেঁচে যাবে।
আবার অনেকে বলবে তো হুজুর আমি তো দান সৎকার করি, তো যেখানে দেখা যায় কি গান বাজনা হয় ওখানে আমি ডোনেশন হিসেবে দিই,
জি জি জি,
মানে আমি একেবারে মানুষকে আমার ইয়ং জেনারেশন খুশি করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আমাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয়,
মানুষকে মানুষের অবস্থা
জি করি, তো
আমি আল্লাহ তাআলার ফানা হেফাজত করুক আমাদের, কেমন একজন ব্যক্তির শব্দ আমার কানে এখনো পর্যন্ত ব্যক্তি সম্পর্কে শুনেছি, ওনার কাছে দিনই কাজের জন্য মানুষ চাই, স্বাভাবিক মিলাদ মাহফিল বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন,
জি জি,
বা এই ধরনের যখন যখন নেকিন কাজ হয় তখন ডোনেশনের জন্য যায়। তখন ওই ব্যক্তি নাকি বললেন আমি এগুলির জন্য টাকা দিই না, আমি গান বাজনা হলে এখানে টাকা দিই।
আচ্ছা,
তাহলে ওই ব্যক্তি কত বড় দুর্ভাগা হতভাগা,
আর
সে অনেক অনেক সম্পদ ছিল। আমার 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 পরিচিত একজন, নাম নিচ্ছি না, তো ওই ব্যক্তি সম্পর্কে জানলাম যে ওই ব্যক্তি নাকি বললো যে আমি এই নেকির কাজগুলিতে কি দিই না, মানে মাহফিল হলে এই ধরনের কোনো একটা নেকির কাজ হয় না, আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে মিলাদুন নবী বলেন, গিয়ারবি শরীফ বলেন, বিভিন্ন আল্লাহর বড়দের উরুজ শরীফ ফাতিহা শরীফ বলেন,
জি জি,
উনি নাকি বললেন যে আমি এগুলোর জন্য টাকা দিই না, আমি তো ওগুলির জন্য টাকা দিই।
আল্লাহ
আমাদের পরিস্থিতি এমন, সেই জন্য
বোঝার তৌফিক দান,
বোঝার তৌফিক, এবং ওটাও পয়েন্ট যেটা আমি কোথায় দান করব,
জি
আমার সম্পদ কোথায় খরচ করব। আলহামদুলিল্লাহ সেই শিক্ষা ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা যদি আল্লাহর ওলীদের জীবনে যদি স্টাডি করি, ওনার জীবনে যদি ওনাদের জীবনে যদি ভালো করে উদ্ধাবন করি, তাহলে দেখবেন আমাদের দুনিয়ার মধ্যে পথ চলাটা খুব সহজ হবে, এবং আল্লাহ তাআলাকে রাজি করা যেটা এই মাধ্যম খৌফে খোদা সেটাও খুব অটোমেটিকলি চলে আসবে আল্লাহ তাআলার দয়ায়, সাথে সাথে আল্লাহ তাআলার খৌফে খোদা এবং আল্লাহ তাআলাকে রাজি করার যেটা উত্তম মাধ্যম সর্বোত্তম মাধ্যম সেটা হচ্ছে ইশকে রাসূল, মহব্বত ভালোবাসা, দয়ার নবীর ভালোবাসা, সেটাও চলে আসবে
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে ইশকে রাসূল হচ্ছে যে যে আমাদের সকল আমল বলেন যত কিছু থাক না কেউ যদি ইশকে রাসূল অন্তরের মধ্যে না থাকে তা কীভাবে আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হতে পারে এটা একটা দেখার বিষয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক, যেটা কুপুর সেলিম হুজুর আমাদের কাছে তুলে ধরলেন যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির দান সৎকার ব্যাপারে ইনি কীভাবে দান করতেন, আমাদেরও সেরকম দান করার তারা তৌফিক নসিব করুক, এবং আমাদের সম্পদ আমরা যদিও বা খরচ করি হালাল কাজে খরচ করছে কিনা হারাম কাজে খরচ করছে কিনা সেটাও দেখার বিষয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আর নাসির মাদিনী হুজুর কাছে যাব, হুজুর আমাদের আরও হয়তো 10-15 মিনিট সময় রয়েছে, তো এই বিষয়ে যে আমাদের ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের আপনি আর কোন দিক আজকে দর্শকের কাছে তুলে ধরবেন?
কত সুন্দর সুন্দর আলোচনা চলছে,
জি
আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনছি তার উপর আমল করার তৌফিক দান করুন,
আমিন।
আসলে কালসারে আমরা অনেক কিছু শুনে থাকি, আসলে
জি
অনেক শুনে ফেলেছিও,
জি
বলো শুনে ফেলেছি, শুনতে রয়েছি, কিন্তু আমাদের দিলটা কখন আমলের প্রতি যাবে,
জি
এটার মধ্যে একটা অনেক ব্যাঘাত রয়েছে। কোন জিনিসটা আমাকে আমল প্রতি প্রভাবিত করছে না, এটা হচ্ছে আমাদের একটা আপন একটা উৎসাহর বিষয় রয়েছে
জি,
যে যার কাছে যে জিনিসের গুরুত্ব থাকে সে ব্যক্তি ওই জিনিসটাকে অবশ্যই তার সামনে রাখবে, ওটাকে অনুসরণ করবে
জি।
তো যার তৃষ্ণা হচ্ছে ইলমে দিনের মধ্যে, তো তার ইলমে দিন ছাড়া তো তার তৃষ্ণাই মিটবে না
জি।
তদ্রুপ ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলার ক্ষেত্রে বর্ণিত রয়েছে যে আমার হাদিসের ভিতরে রয়েছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন হাদিস পাক সারাংশ এরকম, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিল দীন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দীনের অনুধাবন শক্তি দান করে, যার কল্যাণ চান অর্থাৎ আল্লাহ পাক যাকে আখিরাতে কল্যাণ চান দুনিয়াতে সব কল্যাণ চান শুধুমাত্র তাকে ইলমে দিনে বুঝদান করবেন।
সুবহানাল্লাহ,
ইলমে দিনে বুঝদানটার ক্ষেত্রে একটা শর্ত লাগিয়ে দিয়েছে যাকে আল্লাহ পছন্দ করবে।
সুবহানাল্লাহ,
আল্লাহ পাক যাকে পছন্দ করে শুধু তাকে ইলমে দিন দিয়ে থাকে।
সুবহানাল্লাহ,
তো ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলা এমন ইলমে দিনের শোক ছিল, তিনি এভাবে বলেছেন যে আমি হাত দিতে ইলমে দিন লিখতাম, আমার অর্থের অভাবে বাবা ইন্তিকাল করেছে
জি,
মানে নিচ্ছে না ওইসব দর্শকবৃন্দ যাদের বাবা বেঁচে রয়েছে পিছে সাপোর্ট রয়েছে, তারপরে ইলমে দিন শিখছে না,
সম্পদ রয়েছে,
সম্পদ রয়েছে,
সুযোগ রয়েছে,
সুযোগ রয়েছে, এখন দাওয়াত ইসলামী তো আরো সুযোগ করে দিয়েছে, আপনি ঘর বসে অনলাইনে জামিয়াতুল মদিনার মাধ্যমে আপনি আলেম দিন হতে পারছেন,
সুবহানাল্লাহ,
অনলাইনে মাদ্রাসাতুল মদিনা বালিগানের মাধ্যমে আপনি কোরআন পাক হিফজ করতে পারতেছেন, কোরআন পাক শুদ্ধ করতে পারছেন, এত সব ফ্যাসিলিটিস হয়ে গিয়েছে অর্জনের জন্য। যে লিখার বিষয়, লিখার জন্য আমার খাতা কিনার টাকা ছিল না, খাতা কিনার টাকা ছিল না, তিনি ইলমে দিন হাড্ডির উপর লিখতেন, তিনি ইরশাদ ফরমান হাড্ডির উপর ইলমে দিন ওর হাদিস পাক রেওয়ায়াত লিখতে লিখতে মাসালা মাসে লিখতে লিখতে আমার ঘরের পাশে যেটা কূপ ছিল পানি ওই কূপটা ওই হাড্ডি দিয়ে ভরে গিয়েছে, এমনকি তীরের অবশিষ্টাংশ, যুদ্ধের যে তীর রয়েছে তীরের অবশিষ্ট কত বড় হবে, ছোট ছোট
বিভিন্ন
ওই টুকরোর উপর লিখতেন তিনি, একটা ঘটনা এটা মানে দিলকে হিলাই দিবে, এমন দিলকে নাড়া দিবে, এমন সুন্দর একটা ঘটনা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার ছাত্র, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার এমন আল্লাহর ওলি ছিলেন, এমন বড় ইমাম ছিলেন, আমি যে শুরুতে বলেছি ইসলামের চারটা বড় মাজহাবের মধ্যে ইমাম আযম রহমতুল্লাহ তাআলা, ইমাম শাফিঈ রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম
হাম্বলি
আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা, অর্থাৎ হানাফি শাফিঈ হাম্বলি মালিকি
মাজহাব।
তো মালিকি মাজহাবে যিনি পেশওয়া, যিনি প্রতিষ্ঠাতা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অনেক আদববান ছিলেন হাদিস পাকের প্রতি,
সুবহানাল্লাহ,
উনার ছাত্র ছিলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা,
সুবহানাল্লাহ,
ইনাদের মধ্যে আবার উস্তাদ শাগরিদের সম্পর্ক,
ভালো সম্পর্ক।
তো একদিন ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি মানে ইলমে দিন শিকার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ তার সামনে উপস্থিত ছিলেন, তো আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন আল্লাহর বলি ছিলেন, এমন আদববান ছিলেন, তিনি যখন হাদিস শরীফ বয়ান করতেন তিনি এভাবে বয়ান করতেন মদিনা শরীফের আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারকের পাশে সিংহাসনে বসে, আলিশান সিংহাসনে বসে লুবান আগরবাতি খুশবু জ্বালিয়ে, যে এ প্রিয় নবী, অর্থাৎ আমার নবী রওজা মুবারকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন এ জিন্দা নবী, এ প্রিয় নবী, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে বলেছেন,
সুবহানাল্লাহ,
মানে এভাবে হাদিস শরীফ শিক্ষা দিতেন,
সুবহানাল্লাহ।
তিনি রাস্তাঘাটায় চলার সময় যখন কোনো মাসআলা জিজ্ঞেস করতেন, ওজুর মাসআলা, গোসলের মাসআলা, তিনি উত্তর দিয়ে দিতেন, কিন্তু যদি ইনার কাছ থেকে হাদিস শরীফ বয়ান করার জন্য বলা হতো তিনি রাস্তার পথের মধ্যে কোনো জিজ্ঞানা সেখানে যত্রতত্র ইনি উত্তর দিতেন না, ইনি বলতেন মসজিদে না ভবিষ্যতের মধ্যে সিংহাসন লাগাও, আগরবাতি জ্বালাও, লুবান জ্বালাও, স্পেশালভাবে সিংহাসন লাগিয়ে
একটা পরিবেশ তৈরি,
পরিবেশ তৈরি করে এখানে সালাতু সালাম জিকির করে, তখন বলতে এই জিন্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে বলেছেন, তো তখন হাদিস শরীফটা তিনি পায়ে দিতেন,
আল্লাহ,
ইনি হাদিস শরীফের প্রতি এত আগ্রহবান ছিলেন,
আমার নবী
এত আদব ছিলেন,
সুবহান,
আমার নবীর ফরমানে মুবারক,
সুবহানাল্লাহ, সুবহান, তে
আগে ইউ হে দবে লছে ফসাহায় আরব কে বড়ে
বড়ে,
কোই জানে মুহ মে জবান হি নেহি বলকে জিসমে মেজানি। আমার আলে হযরত এমন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জবানে পাকে যে হাদিসে পাক এটা তো এত শান ছিল যে আরব শরীফের সবচেয়ে বড় বড় যারা ফুসাহা ছিল, ফাসিহ ছিল, যারা
ভাষাবিদ
ছিল, তারা পর্যন্ত আমার নবীর কদমে এসে লুটে যেত।
সুবহানাল্লাহ।
তখন ছিল ভাষাবিদের যুগ। আমার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা প্রথম ভাষা ও আরবি সাহিত্যের প্রতি অনুরাগে ছিলেন। পরবর্তীতে আমি যান যখন ইলমে দ্বীনের প্রতি অনুরাগী করলেন, ফিকের প্রতি চলে গেলেন।
হাদিসের
একটা ঘটনাও রয়েছে যে ইনি যখন এগুলা চর্চা করছেন, গায়েব থেকে একটা আওয়াজ আসলেন যে হে ইমাম শাফিঈ, তুমি এগুলা এগুলা ছেড়ে ইলমে দ্বীনের প্রতি ফিকের শাস্ত্রের প্রতি চলে যাও, কেননা তোমাকে ওখানের মধ্যে তোমার জন্য কল্যাণ রাখা হয়েছে। এভাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা যখন ইলমে দ্বীন শেখার জন্য বসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা অনেক আদববাদ ছিলেন। তো ইনি হাদিস শরীফের ব্যাঘাত ঘটে এমন কোনো কাজ পছন্দ করতেন
না।
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা উপবিষ্ট অবস্থায় হাতের মধ্যে নিয়ে কিছু অঙ্কন করছেন।
আচ্ছা,
স্বাভাবিক যার হাদিস শরীফের প্রতি এত মহব্বত ইজ্জত, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উস্তাদ হয়ে তিনি এটা কখনো পছন্দ করবেন না যিনি হাতের মধ্যে কি করছেন। তো বললেন, এ তুমি কি করছো? আমি এদিকে হাদিস শরীফ বয়ান করছি, কেমন বিষয়? আমার নবীর হাদিস শরীফ। যারা গুরুত্ব দিয়েছে তারা গুরুত্ববহ হয়েছে। আজকে আমরা আমাদের সামনে মাদিনী চ্যানেলে অনেক সময় হাদিস শরীফ বয়ান করা হচ্ছে, প্রিয় নবী ইরশাদ ফরমাচ্ছেন, তখন আমরা এদিক সেদিকে খেলাধুলা করি, মোবাইলের মধ্যে ব্যস্ত। আরে ভাই, এই মোবাইল আমাকে জান্নাতে দিবে না, তো আমার নবীর হাদিস শরীফ শোনার বরকত হয়তো আমি জান্নাতে হয়ে যেতে
পারি।
এটাকে ইজ্জত দিতে হবে। মাদিনী চ্যানেল দর্শক, কিন্তু আমরা যারা আমার প্রিয় নবীর হাদিস শরীফ মাদিনী চ্যানেলের মাধ্যমে শুনে থাকি, তখনও আমাদের উচিত আমার নবীর হাদিস শরীফে দুজন হয়ে বসে যাওয়া, মাথাকে নত করে দেওয়া, এটা আমার নবী বলছে। তো এরকম জিজ্ঞাসা করলেন, হে ইমাম শাফিঈ, আপনি কি করছেন? আমি তো হাদিস শরীফ বয়ান করছি, আমার নবীর ফরমানে মুবারাকা।
আল্লাহু আকবার।
হুজুর মাফ করবেন, বিষয় হচ্ছে এরকম, আমার ছোটকালে আমার বাবা ইন্তেকাল করেছে।
জি,
আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে লালন পালন করে ইলমে দ্বীনের রাস্তার মধ্যে দিয়েছে।
আল্লাহ
সাহেব মাফ করবেন, আমি যে আপনার হাদিস শরীফ এ অমূল্য রত্ন হাদিস শরীফগুলো যে সংরক্ষণ করব, ওটার জন্য কলম কেনার আমার টাকা নেই, ওটার জন্য খাতা কেনার আমার টাকা নেই।
আল্লাহ
সাহেব মাফ করবেন, আপনি এতক্ষণ পর্যন্ত যা হাদিস শরীফ বয়ান করলেন তা আমার তুতু দিয়ে ছাদে তাঙ্গল দিয়ে আমার হাতের মতো আমি লিখে নিলাম।
আল্লাহ,
এটা বলার পর ইনি আরও খুশি হয়ে গেলেন। উস্তাদ সাহেব ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তুমি কি আমি যা বলেছি তা আমাকে শোনাতে পারবে? যে অবশ্যই হুজুর, শোনাতে পারবো।
প্রমাণ কি? তুমি
যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ভূভূষ্ট শত শত আল্লাহর ওলিদের সামনে, শত শত বড় বড় মুজতাহিদের সামনে, বড় বড় আলেমদের সামনে, প্রায় রওয়ায়েতের মধ্যে রয়েছে 40টার চেয়ে অধিক হাদিস শরীফ, যেগুলো শুধু মতন নয়, হাদিস শরীফের মধ্যে সনদ রয়েছে, সবচেয়ে বেশি ক্রিটিক্যাল বিষয়, কার কাছ থেকে কে রওয়ায়েত করেছে, কার কাছ থেকে কে বর্ণনা করেছে, তো সঠিক বর্ণনাকারী সহকারে প্রায় 40টা চেয়ে অধিক হাদিস শরীফ এক দাঁড়ানোর মধ্যে তিনি উস্তাদকে শুনিয়ে দিলেন।
সুবহানাল্লাহ।
তিনি ওই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলাকে নিজের পাশে নিয়ে বুকে জড়িয়ে এমন দোয়া দিলেন,
সুবহানাল্লাহ,
আজকে আমরা এখানে বসে নিয়ে আলোচনা শুনছি।
সুবহানাল্লাহ।
যারা গুরুত্ব দিয়েছে গুরুত্ববহ হয়েছে।
সুবহানাল্লাহ।
মাদিনার ছেলেরা, দর্শকবৃন্দ, আমরা যারা রয়েছি আমরাও হাদিস শরীফকে গুরুত্ব দেওয়ার জন্য জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামীর আলিম কোর্স রয়েছে, অনলাইন আলিম কোর্স রয়েছে, হিফস বিভাগ মাদ্রাসার মধ্যে রয়েছে, আলহামদুলিল্লাহ, যেখানে আমাদের সুযোগে আমরা ভর্তি হই, ইলমে দ্বীনের তৃষ্ণা নিবারণ করি। কেন বর্তমান যুগে কাউসার ভাই, মা বাপকে গুরুত্ব না দেওয়ার সবচেয়ে বড় বিরাট কারণ হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা না দেয়। একটা রওয়ায়েত এরকম রয়েছে, কিয়ামতের দিন তার ছেলে হয়তোবা তার বাবার প্রতি নালিজ দিবে।
আল্লাহু আকবার।
সর্বপ্রথম
জি জি জি,
বলা হচ্ছে যে তার সন্তান সন্ততি, তার স্ত্রী সবকিছু তার কিয়ামতের দিন নালেজ দেবে, হে আল্লাহ, তিনি আমাকে ইনকাম করে কুত্তে খাওয়াইছে আমি জানি না। আজকে যার জন্য হালাল হারাম বিবেচনা না করে রাত দিন নামাজ কাজা করে, সুদ ঘুষের মধ্যে, লেনদেনের মধ্যে, সুদের মধ্যে, বিভিন্ন খারামের মধ্যে লিপ্ত হয়ে আমরা যে পরিবারের জন্য কষ্ট করছে, কিয়ামতের দিন বিরুদ্ধ বলবে যে হে আল্লাহ, ইনাকে আজাব দিন, কারণ তিনি আমাদেরকে ইলমে দ্বীনের প্রতি তার নেকি যে দুনিয়াতে অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করে ছেলে সন্তান খাওয়াইয়েছিলেন, তার নেকি নিয়ে সন্তানেরা স্ত্রীরা জান্নাতে চলে যাবে,
সে তাদের গুণা নিয়ে জাহান্নামে যেত। এটাই বলবে সে হচ্ছে ওই ব্যক্তি হতভাগা দুর্ভাগা যে ফ্যামিলি মেম্বারদের কারণে জাহান্নামে যাচ্ছে।
মানে আজকে যারা করের কর্তা রয়েছেন, হালাল হারাম যাচা বাছাই না করে সন্তানদের খাওয়াই, মানে সন্তানদের সঠিক ইসলামী শিক্ষা দেয় না, তাদের জন্য এই বিষয়টা এরকম এসেছে। তাই অবশ্যই চিন্তা করা উচিত যে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে কতটুকু মেডিসিন শেখার জন্য উদ্বুদ্ধ করছি, কতটুকু হালাল হারাম যাচাই বাছাই করে ইনকাম করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছি, অবশ্যই দেখা উচিত এটা আমাদের। এমনি খুব সুন্দর আমাদেরকে নাসির মাদিন হুজুর খুবই ইলমে দিন শিখার ক্ষেত্রে কতটুকু কুরবানি আল্লাহ পাকের নেকার বান্দারা দিয়েছেন সে সম্পর্কে তুলে ধরেছেন। কতই না আসলে হৃদয় বিদারক দৃশ্য ছিল যে যখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিস শরীফ বর্ণনা করছেন আর ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার আর্থিক সামর্থ্য টাকার অভাবে যে কোনো কিছুকে কলম বা খাতা কিনবে সেটারও সামর্থ্য ছিল না, তারপরও যে তুত মুবারক দিয়ে যে নিজের হাতের মধ্যে লিখছেন, তাহলে দেখেন তারা, আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে তারা ইলমে দিন শিকার ক্ষেত্রে নিজের কতটুকু প্রচেষ্টা ছিল, সামর্থ্য ছিল না কিন্তু নিজের মন মানসিকতা পিওর ছিল, যার কারণে তারা শিখেছেন এত উচ্চ মর্যাদে গিয়েছেন।
বর্তমানে আমাদের খাতা কিনতে হচ্ছে না, কলম কিনতে হচ্ছে না, দাওয়াত ইসলামী মোবাইল অ্যাপসের মাধ্যমে দাওয়াত ইসলামীর বাংলা কিতাব অন্যান্য ভাষায় বিভিন্ন ভাষার মধ্যে ভাই 36 বেশি ভাষার কিতাব দাওয়াত ইসলামী মোবাইলের মাধ্যমে অনলাইনে ডাউনলোড করে দিয়েছে। সুবহানাল্লাহ, আমি অনলাইনে তো মোবাইলে অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি,
জি জি ভালো কাজে একটু ব্যবহার করি,
আমরা শুধু ডাউনলোড করে এটা চলে পরে ইলমে দিন শিখতে পারি, এত আসান হয়ে গেছে,
সহজ করে দিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ।
কাছে এখান থেকে আরেকটা মাদানী ফুল, এটা যেহেতু সময় শেষ পড়ছে,
জি শেষ,
আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমরা অনেকে এই যে দুনিয়াবি ইনকাম বা টাকার ক্ষেত্রে আমরা ইলমে দিন শিখা থেকে দূরে সরে যাই, দেখি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কেনার জন্য কলম ছিল না, লেখার জন্য খাতা ছিল না,
আল্লাহ,
এর যেদিকে আমরা অসহায়,
আল্লাহ,
এর যেদিকে আমরা আর্থিক দুর্বল, আল্লাহ। অনেক মাদ্রাসার ছাত্র আমি এভাবেই দেখেছি যে তারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, কেন, ফ্যামিলির সমস্যা বা ব্যাকগ্রাউন্ড সমস্যা, বাসায় ইনকাম দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, বা আমার টাকা নেই খাতা কেনার জন্য, মানে এটার জন্য টাকা নেই, তো এই এই অজুহাতটা দিয়ে তারা ইলমি দিন থেকে দূরে সরে যায়। তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আজকের এই আলোচনা থেকে আমরা এই মেসেজটুকু নিয়ে যাই, যারা আমরা এই দুনিয়াবি অজুহাত দিয়ে ইলমি দিন শিক্ষা থেকে দূরে সরে যাই, আমরা এটা করবো না,
অবশ্য অবশ্যই আমরা বেঁচে থাকার অবশ্যই চেষ্টা করবো। এবং যারা এরকম সিদ্ধান্ত নেয় যে না টাকার অভাবে তারা ইলমি দিন থেকে দূরে সরে আসছে, তো অবশ্যই একটু কষ্ট হলেও শেখা উচিত। এবং যারা শুনছেন তাদের মধ্যে যদি কেউ স্বাবলম্বী থাকে আর্থিক দিক দিয়ে, আপনি চাইলে এরকম যারা শিখছে তাদের দায়িত্ব নিতে পারেন, যারা অর্থের অভাবে পড়তে পারছে না, যারা অর্থের অভাবে মাদ্রাসার মধ্যে চলছে না, আপনি চাইলে হয়তো আপনি এখন সরাসরি সেখানে মাদ্রাসা গিয়ে শিখতে পারছেন না, আপনি অনলাইনে বা বিভিন্ন ফিজিক্যালি দাওয়াতে বিভিন্ন মাদ্রাসায় বসে আপনি শিখছেন কিন্তু কেউ শিখতে পারছে না, আপনি চাইলে আপনার অর্থ দিয়ে হলেও তাকে সাহায্য করতে পারেন। তো এটাও আমাদের মন মানসিকতা হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে ইলমেদি নিজেও শিকার এবং সন্তানদেরকেও শিখানোর শেষ তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনেছি তারপর আমল করার তৌফিক দান করুক। আমিন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালা রাই মিলি